اللهم صل وسلم وبارك عليه، اللهم صل وسلم. الحمد لله، الحمد لله وكفى، وسلام على عباده الذين اصطفى، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. فقال النبي صلى الله عليه وسلم: جددوا إيمانكم. قيل: يا رسول الله، كيف نجدد إيماننا؟ قال: أكثروا من قول لا إله إلا الله، أو كما قال النبي صلى الله عليه وسلم: بھائیو اور بزرگوں اور دوستو، اللہ رب العالمین جا چان تائی ہوئی، آمادر اچھائے کسو ہائی نا، ہم نے آنے کسو اچھا کری اوہائی تر بھی بولی تھی، اللہ جنا اچھا کریں সিদ্ধান্ত করেন সেটাই হয়। আল্লাহু গালিবুন আলা আমরিহি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। এই টাইমে আল্লাহ আপনাদের খেদমতে আমাকে হাজির করে দিয়েছেন, এটাও আল্লাহর ফয়সালা, এটাও আল্লাহ তাআলার ফয়সালা, যে কারণে আমার জেহেনে এই প্রোগ্রামটা ওইভাবে গুরুত্ব সহকারে ছিল না, কিন্তু আল্লাহ চাইছেন আমি হাজির হইতে বাধ্য হয়েছি। আলহামদুলিল্লাহ আপনারাও আসছেন, মুসলমানদের ইজতেমা বড় মূল্যবান, মুসলমানদের ইজতেমা দ্বারা ঈমান তাজা হয়, ঈমান মজবুত হয়, একজনের কল থেকে আরেকজনের কল চার্জ গ্রহণ করে, ব্যাটারি চার্জ দিয়ে আনতে হয় না। কল আল্লাহ তাআলা এমন ভাবে বানাইছে, ধরুন আপনি আমি কাউকে মহাব্বত করে তার সোহবতে বসব, তো আমাদের দিল আমাদের কল তার থেকে টানতে থাকে, আপনি বুঝবেনও না কিন্তু টানতেছে। আল্লাহর মহাব্বত মারেফাত, প্রিয় নবীজি সাল্লাল্লাহু সাল্লামের মহাব্বত মারেফাত এগুলো টানতে থাকে, এই জন্য আল্লাহ আল্লাহদের সোহবতে যাইতে বলা হয়েছে। মানুষ যখন যাইতে থাকে তো আস্তে আস্তে তার দিলের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুলের মহাব্বত এসে যায়, ইমান মজবুত হয়ে যায়, আল্লাহর উপরে তাওয়াক্কুল ভরসা মজবুত হয়ে যায়, সে দিনের দায়ী হয়ে যায়, আসবাব থেকে তার একিন উঠে যায়। তা আসবাবের কোন ক্ষমতা নেই, আসবাব চিজ ও আসবাব আল্লাহর হুকুমের দিকে মোকাবেক্ষ, আল্লাহ যদি চান কিছু করাইতে তো হবে, আল্লাহ না চাইলে আসবাবের কোনো ক্ষমতা নেই, আসবাবের নিজস্ব কোনো ক্ষমতা নেই। ছুরি কাটে আল্লাহর হুকুমে কাটে, তার নিজস্ব ক্ষমতা নেই। নিজস্ব ক্ষমতা হলে ইসমাইল আলাইহিস সালাম জবা হয়ে দিতেন, জবা তো হার নেই। পানি ডুবায় তো পানির নিজস্ব কোনো ক্ষমতা না, আল্লাহ রাখছেন, আল্লাহ উঠায়ও দিতে পারেন। মূসা আলাইহিসসালামের বাহিনী পার হয়ে গেল, ফিরাউনের বাহিনী ডুবে মরল, একই তো পানি, এক গ্রুপ পার হয়ে গেল আর এক গ্রুপ ডুবে মরল, একই তো আগুন, একজনকে পোড়াইতেছে আর একজনকে সালামা ওয়া বারদা এয়ার কন্ডিশনের কাজ করতেছে, আগুন আগুন এয়ার কন্ডিশনের কাজ করতেছে আল্লাহর হুকুমে। তো মাখলুকের নিজস্ব কোনো ক্ষমতা নেই, সে আল্লাহর হুকুমের গোলাম। তো একসাথে বসার মধ্যে বহু ফায়দা আছে, একজন সাহাবায়ে কেরাম একজন আরেকজনকে ডাকতেন, তাল নুমিন সাতান, আসো আমরা একসাথে বসি, বসে ইমানকে তাজা করি, ইমানকে তাজা করি। কিন্তু আজকে এই জিনিসটা মুসলমানদের থেকে চলে গেছে, হাতে গোনা কিছু মুসলমান ছাড়া অধিকাংশ মুসলমান এটাকে জরুরি মনে করে না। অথচ ইমান এমন একটা সম্পদ, শুধু ইমান দিয়ে বেঁচতে দেওয়া যায় যদি সেটা খাঁটি হয়, শুধু ইমান দিয়ে বেঁচতে যাওয়া যায়, কোনো আমল নেই। এই টাইপের লোকদেরকেও বুখারী শরীফে হাদিস আছে, এদেরকে কোন নবী রসুল কোন আলেম হাফেজ কোন শহীদ কেউ সুপারিশ করবে না, আমল নেই। আমলটা দেখা যায়, ইমানটা দেখা যায় না, এদের ওর জন্য কেউ সুপারিশ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশকারীদেরকে জিজ্ঞেস করবেন, আর কেউ কি দোজখে রয়ে গেছে? ওনারা রিপোর্ট দিবেন যে না ইয়া রাব্বুল আলামিন, যারা ছিল আপনার নির্দেশে আমরা সব নিয়ে আসছি। বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে হাদিসটা। তখন আল্লাহ তাআলা বলবেন যে না আরো কিছু লোক রয়ে গেছে দোজখের মধ্যে, আরো কিছু লোক রয়ে গেছে যাদেরকে তোমরা চিনে বের করতে পারবা না, ওদের কোন আমল নেই, ওদের কলবের ভিতরে ইমান আছে, তো কলবেরটা তোমরা দেখবা কেমনে? আমি আল্লাহ দেখি। আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি হাত দ্বারা এই লোকগুলোকে জাহান্নাম থেকে বের করবেন, কুদরতি হাত দ্বারা, এরা কোন নবী রসুলের সুপারিশে বের হবে না। স্বয়ং রব্বুল আলামিন বের করবে। জ্বলে পড়ে কয়লা হয়ে গেছে, তো জাহান্নামে যাওয়ার আগে একটা নদী আছে, এই নদীর নাম হল নাহরুল হায়াত। নাহরুল হায়াত, এই নহরে তাদেরকে গোসল করানো হবে। গোসল করাইলে ওই যে জাহান্নামে পুড়ে কয়লা কয়লা হয়ে গেছিল, তাও ফ্রেশ হয়ে যাবে, পরিষ্কার সুন্দর মানুষ হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে দাখিল করবেন এবং তাদের টাইটেল হবে উতাকাউর রহমান। কি টাইটেল হবে? উতাকাউর রহমান। এই লোকগুলোকে রহমান কর্তৃক মুক্তি দেওয়া হয়েছে, আজাদ করা হয়েছে। কথাটা আমি এই জন্য বলতেছিলাম যে এই লোকগুলো শুধু ইমান দিয়ে, তাদের কোনো আমল নেই, শুধু ইমান দিয়ে বেঁচে গেল। ইমান এত বড় সম্পদ, এবং এই ইমান যার থাকবে সর্বনিম্ন পরিমাণ, যার নিচে আর ইমান নেই, যার নিচে ইমান নেই, ওর নিচে নামলে সেটাকে বলে সন্দেহ, সন্দেহ বলে সেটাকে, একিন বলে না, একে বলে দাররা বরাবর ইমান। এটা নিয়েও যে জান্নাতে যাবে, আল্লাহ তাআলা তাকে এই দুনিয়ার সমান 11 গুণ বড় জান্নাত দান করবেন। আর দুনিয়া ও আশরাতু আমসালিয়া, আর দুনিয়া ও আশরাতু আমসালিয়া, এই দুনিয়ার মতো আর 10 গুণ, তো কয় গুণ হল? 11 গুণ। এখানে এক বিঘা জমির জন্য জান দিয়ে দিই আমরা, কত মারামারি কাটাকাটি, কত লোক খুন হয়ে যায় এক বিঘা পাঁচ কাঠা, সেখানে এই দুনিয়া সমান 11 গুণ বড় জান্নাত আল্লাহ দিবেন, ওই শুধু দাররা বরাবর ইমান অলাকে। আজকে সেই ইমান কয়েক হাজার টাকার বিনিময়ে খরিদ করা হয়েছে বিভিন্ন এলাকায়, পার্বত্য চট্টগ্রাম, কুড়িগ্রাম, নীলফামারী, পঞ্চগড়, এসব বর্ডার এলাকায় যেখানে আলেম ওলামা নেই, যেখানে মাদ্রাসা নেই, যেখানে তাবলিগ জামাত যায় না, কিছু মসজিদ টসিদ আছে কিন্তু বাথরুম নেই, তাবলিগ জামাত যায় থাকবে কেমনে? এই এলাকাগুলো কাফেররা বাছনি করে নিচ্ছে, নিয়ে সস্তায় 20-30 হাজার টাকায় মুসলমানদের ইমান খরিদ করতেছে। টাকা নাও, তোমরা ঈসাই মুসলমান হয়ে যাও, ঈসাই মুসলমান। অথচ ঈসাই মুসলমান কিচ্ছু হয় না, ঈসাই মানে হল খ্রিস্টান। তো একটা লোক একই টাইমে খ্রিস্টান, একই টাইমে মুসলমান, কিভাবে হয়? ধোকা দিচ্ছে, দিয়ে বেইমান বানাই ফেলতেছে। নবীজির দানদান শহীদ করা উম্মত, সারা শরীর রক্ত করা উম্মত। আজকে কাফেররা আমাদের দাওয়াতের অভাবে কয়েক হাজার টাকার বিনিময় তারা নিয়ে রেখেছে, হাজার হাজার অমুসলিম তাদের দেশ ছেড়ে আমাদের দেশে পড়ে আছে, হাজার হাজার আমাদের দেশে পড়ে আছে, তাদের বাতিল ধর্মের দাওয়াত দেওয়ার জন্য। দাওয়াত এমন একটা জিনিস যে দাওয়াত যে জিনিসের হয় ওটা উঠে যায়, টিকবে কিনা পরের কথা, ওটা উঠে যায়। বাতিলের দাওয়াত দেন, বাতিল উঠে যাবে, কিন্তু পার্থক্য কি? দাওয়াতের দ্বারা হক ওঠে, ওদের টিকসই হয়, ওটা চলতে থাকে, ওটা বন্ধ হয় না। আর বাতিলের দাওয়ার দ্বারা যেটা ওঠে ওটা সাময়িক ওঠে, পরে পড়ে যায়, পরে পড়ে যায়। এলে পার্থক্য, তারা দাওয়াত দিচ্ছে, তাদের দাওয়াতের কারণে বাংলাদেশ যখন কায়েম হল ৭১, তো খ্রিস্টানের সংখ্যা ছিল ৫,০০০, পুরা বাংলাদেশ। এখন তো মনে হয় ১০০টি চলে গেছে। ওদের দাওয়াতের কারণে খ্রিস্টানের সংখ্যা ১০০টি চলে গেছে। অব্যাহত হয়ে দাওয়াত দিচ্ছে তারা বাতিলের, আর আসল নেয়ামত আল্লাহ আমাদেরকে দিয়ে রাখছেন, আমরা সেটা দাওয়াত দুনিয়াবাসীর কাছে পৌঁছাইতেছি না। আমাদের জানাই নেই যে ঈমান হাসিল করার জিনিস, এটা খানদানি ভাবে হাসিল হয় না, এটা পৈতৃক সূত্রে হাসিল হয় না, এটা পাসপোর্টে লেখা থাকলে হাসিল হয় না, এটা আদমশুমারিতে লেখা থাকলে হাসিল হয় না, এটা তো মেহনত করে হাসিল করতে হয়। বাপের ঈমান বাপের কাজে লাগবে, ছেলের কাজে লাগবে না। নূহ আলাইহিস সালাম ঈমানদার ছিলেন, আল্লাহর নবী ছিলেন, কিন্তু ওনার ঈমান ওনার ছেলের কোন কাজে আসে নাই, ছেলে ধ্বংস হয়ে গেছে। ইব্রাহিম খলিলুল্লাহ কত বড় নবী ছিলেন, আল্লাহর খলিল, কিন্তু ওনার ঈমান ওনার বাপের কাজে আসে নাই, বাপ ঈমান আনে নাই। লূত আলাইহিস সালাম আল্লাহর প্রিয় নবী ছিলেন, কিন্তু তার বিবির ওনার ঈমান কোন কাজে আসে নাই। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা কত যে খেদমত করছে, কত সাপোর্ট দিছে, কত সহযোগিতা করছে, কিন্তু ঈমান আনে নাই, ঈমান আনে নাই। তো উনি জান্নাতে যেতে পারবেন না। নবীদের এত খেদমত করার পরে, এত সমর্থন দেওয়ার পরে, দুশ্মনদের সাথে এত মোকাবেলা করার পরও উনি জান্নাতে যেতে পারবেন না, কেন? উনি ঈমান আনেন নাই। বাপের ঈমান ছেলের কাজে লাগবে না, ছেলের ঈমান বাপের কাজে লাগবে না, মায়ের ঈমান মেয়ের কাজে লাগবে না, মেয়ের ঈমান মায়ের কাজে লাগবে না, যার ঈমান তাকে শিখতে হবে। ঈমান সম্পর্কে অনেকগুলো দায়িত্ব, ঈমানকে খাঁটি করো, শিরকটাকে খালি করো, এটা একটা দায়িত্ব। যারা মাজারে মাজারে ঘোরে তাদের ঈমানে শিরক মিশালে, মাজারে সিজদা করে, গিলাব দেয়, বাতি দেয়, মান্নত দেয়, প্রার্থনা করে, অনেক কিছু করে না, এদের ঈমান বাতিল। ঈমানকে শিরক মুক্ত কর, ঈমানকে মজবুত করো, কারণ যখন তোমার হায়াত আছে ইবলিস তোমার পিছনে লাগা আছে তোমার ঈমান চিন্তাই করার জন্য। আমরা টাকা পয়সা নিয়ে যে রাস্তা দিয়ে চলি খুব সেফ ভাবে, কেউ হাইজ্যাক না করে, ঠিক কিনা? ঠিক, মৃত্যু পর্যন্ত ইমানটাকে সেফ ভাবে রাখতে হবে, যে কোনো মুহূর্তে ইবলিস কি করতে পারে, হাইজ্যাক করতে পারে। এই জন্য ইমানকে মজবুত করতে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। ইমানদারকে আবার ইমান আনতে বলছে, যে এক জায়গায় না, কোরআন শরীফে বহু জায়গায় তুমিনুনা বিল্লাহ। ইমানদারকে ডাক দিছে, আবার শেষে কইছে যে তুমিনুনা বিল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম ইমানদারকে ডাক দিছে, দিয়ে আবার কইছে যে তু মিনু না বিল্লাহি রাসূলি আতুজাহিদু না। আমি কমপক্ষে তিনটা আয়াত দেখালাম, আরো আয়াত আছে। ইমানদারকে ইমান আনতে বলতেছে, ইমানদার ইমান আনবে কেমনে? ইমান আনছে তাফসিরে লেখে, এই দ্বিতীয় ইমান আনা মানে ইমান আনা না, ওই ইমানকে মেহনত করে দাওয়াত লাইনে মেহনত করে পাহাড়ের থেকেও মজবুত করা। পাহাড় হটতে পারে, পাহাড়টা জায়গাতে সরতে পারে, ওই লোকটাকে তার বিশ্বাস থেকে সরানো যাবে না। মোমিন কাকে বল? পাহাড় হটতে পারে, তাকে তার বিশ্বাস থেকে হটানো যায় না। এইরকম বিশ্বাসের নাম কি? ইমান। ইমানকে মজবুত করতে হবে, এবং এই ইমানের উপরে মৃত্যু পর্যন্ত কায়েম রাখতে হবে, কায়েম থাকতে হবে। মৃত্যু পর্যন্ত আপনি এক সেকেন্ডের জন্য ইমান থেকে সরে আসতে পারবেন না, বলতে পারবেন না আমি ধর্ম নিরপেক্ষ, আমি ইমান নিরপেক্ষ, এগুলো কুফরি কথা, এগুলো বলা যাবে না। আপনাকে ইমানের পক্ষে থাকতে হবে। আপনি মন্দিরে যেতে পারবেন না, হিন্দুদের মেলায় যেতে পারবেন না, সবসময় ইমানের পক্ষে থাকতে হবে। এজন্য বিভিন্ন হাদিস আছে, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। ইমানের পর যে কায়েম থাকবে এবং এই বিশ্বাসের পরে মৃত্যুবরণ করবে, সে জান্নাতে দাখিল হবে। শুধু একবার পড়ে দিছিল, এখন আর কায়েম নেই, এখন সে কাফেরদের পক্ষে কথা বলতেছে, কাফেরদের পক্ষে কথা বলতেছে, হবে না। গতকাল দেখলাম মনে হয় একটা গার্মেন্টসে নামাজ বাধ্যতামূলক করছে, নামাজ কর্মীরা এমনি নামাজ পড়ে, তো আগে একা একা পড়ত, মানে জামাতের সাথে পড়ার ইন্তজাম করছে। জনৈক নেতা বলতেছে কাফেরদেরকে খুশি করার জন্য, কাফেরদেরকে খুশি করার জন্য, তো এটা আইন বিরোধী কাজ, ধর্ম কার উপরে চাপাই দেওয়া হবে? আরে কার উপরে চাপাই দিল, ও তো নামাজ আগেতেই পড়ে, আগে সুযোগ ছিল না, যে জেনে পারছে পড়ছে, কারণ তাদের সুযোগ করে দেওয়া হয়েছে এই জায়গায় জামাত করো, চাপাই দিল কোথায়? এই লোকটা একথা কইছে কেন? কাফেরা খুশি হয়ে আমারে আরো উন্নতি দিবে, অনেক কিছু দিবে, এই ধরনের কথা বললে সে ইমানের পক্ষে থাকলো না। মৃত্যু পর্যন্ত ইমানের উপরে কায়েম থাকতে হবে, ইমান নিয়ে দুনিয়াতে যেতে হবে। তো আমার হাতে সময় কম, আমি খুব সংক্ষেপে দু চারটে কথা বলবো। একটা কথা হলো এই যে দ্বীনের কাজ মৌলিকভাবে তিনটা, কোরআন শরীফে চার জায়গায় আসছে। প্রথম পারার ১৯ পৃষ্ঠায়, দ্বিতীয় পারার দ্বিতীয় পৃষ্ঠায়, চতুর্থ পারার দশম পৃষ্ঠায়, আর ২৮ পারায়। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এই চার জায়গায় একই জিনিস নিয়ে আল্লাহ আলোচনা করছেন, সমস্ত নবীদের আল্লাহ দিন কায়েম করার তরিকা একই ছিল, কি? তারা তিন লাইনে মেহনত করছেন। এই চারও আয়াতে একই কথা, তাবলিগ, তালিম তাজকিয়া, তাবলিগ তালিম তাজকিয়া, চার জায়গায় বলা হয়েছে, চার জায়গায়। এটা আমাদের কলবে বসাইতে হবে যে নবীওয়ালা কাজ, নবীওয়ালা মিরাস, এই তিনটা, তাবলিগ তালিম তাজকিয়া। তাবলিগ দিনের দাওয়াত, তালিম এদের নামাজ রোজার মশলা বলা হয়, নামাজের মশক করানো হয়, হজের ট্রেনিং দেওয়া হয়, তালিম। তাজকিয়া কি জিনিস? আল্লাহ ওয়ালাদের কাছে নিজের দিলের মধ্যে জন্মগতভাবে যে রোগ আছে, জন্মগতভাবে এই রোগগুলোর চিকিৎসা করানো। প্রত্যেকের কলবের মধ্যে জন্মগতভাবে রোগ আছে, যেমন অহংকার আছে, অহংকার, আমি ভালো, আমি বুঝি, লোভ লালসা আছে, আছে কিনা, মানে এত ভেজাল দিচ্ছে কেন, এত ফরমালিন দিচ্ছে কেন, হিংসা বিদ্বেষ, হিংসা আরাধনার উন্নতি দেখলে শরীর জ্বলে, হিংসা বিদ্বেষ, রাগ, রাগ যেটা রোগ আমরা জানি সবাই, এটা রোগ, অন্তরের রোগ। আল্লাহর নির্দেশ, কোন আল্লাহওয়ালা সোহবতে দেয়, এটা তোমার নিয়ন্ত্রণে রাখো, যেখানে দরকার ব্যবহার করবা, দরকার নেই ব্যবহার করবা। রাগ কোথায় ব্যবহার করা যায়? শুধু আপনার যে অধীনস্থ তারপর রাগকে ব্যবহার করা যায়। আমরা ছেলে নামাজ পড়ে না, স্ত্রী পর্দা করে না, এখানে রাগকে ব্যবহার করে। কিন্তু যে আপনার সমকক্ষ, যে আপনার থেকে বড়, সেখানে ব্যবহার করা যায় না। রোগ, অন্তরের রোগ। তারপরে রিয়া, নেক কাজ করে এটা বলে বেড়ায়, আমি এই করছি সেই করছি, আমার হাতে এত লোক মুসলমান হয়েছে, আমি এত দেশ সফর করছি, অনেকে বলে বেড়ায় না, এই রোগটার নাম হল রিয়া। এতে জীবনের সমস্ত আমল বাতিল হয়ে যায়। রিয়া করলে কি হয়? জীবনের আমল বাতিল হয়ে যায়। হাসরের ময়দানে যে তিনজনকে সবার আগে জাহান্নামে ফেলা হবে, একজন শহীদ, আরেকজন বহুত বড় আলেম, আরেকজন বহুত বড় দানবীর, এই একটা রোগ তাদের ছিল, একটা রোগ লোক দেখানো। ওরা তিনজন দাবি করবে, আল্লাহ আমি শহীদ হয়েছি তোমাকে খুশি করার জন্য, আল্লাহ আমি কোরআন কিতাব প্রচার করছি তোমাকে খুশি করার জন্য, সবাই দাবি করবে। কিন্তু আল্লাহ কি দিলের খবর জানে না? ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ দিলের খবর রাখে। আল্লাহ বলে কাযাবতা, মিথ্যা কথা বলতেছ, তুমি যুদ্ধ করছিলে তোমাকে বীর শ্রেষ্ঠ বলা হবে, তুমি ওয়াজ করছিলে তোমাকে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, আমি তো খ্যাতি সম্পন্ন বলি না, আমি বলি ক্ষতি সম্পন্ন, আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন বক্তা বলা হবে, তুমি এত দান খরচ করছিলে ইলেকশনে জয়লাভ করার জন্য, বা জামানার বড় হাতেম তাই, জামানার হাজি মহসিন তোমাকে বলা হবে, তাই দান খরচ করছিলেন, সব দুনিয়া পেয়ে গেছে। এরকম কিছু রোগ আছে, এটা একা চিকিৎসা করা যায় না, আল্লাহওয়ালা সোহবতে যাইতে হয়। আপনি যত দিনের কাজ করবেন, আপনার দিলের মধ্যে কিন্তু ওইটা পয়দা হবে, আমার হাতে এত লোক মুসলমান হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, এত লোক চিল্লায় বেরোয়েছে আমার বয়ান শুনে, ওখানে এই তাকাব্বুর পয়দা হবে, রিয়া পয়দা হবে। যদি আল্লাহওয়ালার সাথে সহবাত না থাকে, আল্লাহওয়ালার সাথে উঠা বসা না থাকে, তো ওই রিয়া বাড়তে বাড়তে আপনি ধ্বংস হয়ে যাবেন। আপনি আরেকজনকে কি দাওয়াত দিবেন? আপনি নিজেই তো অসুস্থ, আপনি নিজেই তো রুগী, আমি নিজেই রুগী, আমি আরেকজনকে কি চিকিৎসা দিব? এই জন্য একজন মুসলমানের জন্য, একজন দায়ের জন্য আত্মশুদ্ধি খুবই জরুরি। তো বলতেছিলাম নবীদের মেরাজ এই তিনটা, এই তিনোটার সাথে জুড়ে থাকতে হবে, তিনোটার জন্য কম বেশি সময় বের করতে হবে, তিনোটার জন্য কম বেশি সময় বের করতে হবে। তবলিগের জন্য, তালিমের জন্য আর আত্মশুদ্ধির জন্য। তালিম যদি না নেন তাহলে নামাজ সই হবে না, হাত তুলতে হবে এইভাবে, আপনি তুলবেন এইভাবে গলত। সুন্নত তরিকায় কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। তালিম জরুরি। অনেকে মনে করে আমি জীবন চিল্লা লাগাই দিব, জীবন চিল্লা লাগাই দিবেন, তাহলে মাসলা শিখবেন কখন, কোরআন সই করবেন কখন, আপনি আত্মশুদ্ধি করবেন কখন? কোরআনে কি শুধু দাওয়াতের আয়াত নাজিল হয়েছে, না তালিমের আয়াতও নাজিল হয়েছে, না তাজকিয়ার আয়াতও নাজিল হয়েছে? আপনি একটার জন্য জীবন চিল্লা লাগাই দিলেন আর ওগুলোর কোনো খবর নেই। আল্লাহ কি বলেন, উদখুলু ফি সিলমি কাফফা, আমি যে দিন নাজিল করছি এর মধ্যে পুরোপুরি দেখে নাও। একটা নিয়ে অন্ধের মতো দৌড়ে যেতে কথা, সবগুলো বুঝো, সবগুলো নিয়ে চলো। আজকাল কিছু ভাই বলে, কেউ তো বলতে যে আমি এটা আছি, এটা পার্টি, তারা নিজামুদ্দিনের বিল্ডিং এর এতাহাত করে। কিছু ভাই বলতেছে আমি ওলামাদের সাথে আছি, আমাদের দেশে অনেক হক্কানি ওলামায়ে কেরাম আছে, ওনাদের সাথে আছি। তো এটা তো ভালো কথা, হক্কানি ওলামায়ে কেরাম ছাড়া কোন দিনের কাজ হবে না। আল্লাহ তাদেরকে নায়েবে রসুল ঘোষণা করছে, আর কাউকে নায়েবে রসুল ঘোষণা করে নাই। মুবাল্লেগরে নায়েবে রসুল বলে নাই, হাদি সাহেবরে বলে নাই, গাজী সাহেবরে বলে নাই, কাউকে বলে নাই, একমাত্র ওলামায়ে কেরামকে বলছে। দিনের যে কোনো কাজ করবেন ওলামাদের নেতৃত্ব ছাড়া গোমরাহী। কাজে ওলামাদের সাথে আছেন খুব ভালো, খুব ভালো। কিন্তু কথা হল যে আপনার ইতাহাতিদের আর আপনার কাজের পার্থক্য থাকতে হবে। ইতাহাতিরা শুধু দাওয়াত নিয়ে আসে, আপনিও শুধু দাওয়াত নিয়ে আসেন, তাহলে শুধু নামের পার্থক্য হল, কামের পার্থক্য হল না। আপনি কোরআন সহি করেন, আপনি আমি নামাজের মস্ক করে নামাজ শিখি, হ্যাঁ আমি কোন আল্লাহওয়ালা সোহবতে দেয় আপনারে ভুলায়, কত আল্লাহওয়ালা মাসায়েক আছে, আগে যে সমস্ত আল্লাহওয়ালা চলে গেছে তাদের খলিফা আছে, মাঝে মাঝে তাদের কাছে যাই যে আত্মশুদ্ধি করাই, তাহলে ওলামাদের সাথে আসি এই কথাটা অর্থবহ হবে। কোরআন সহি করি, নামাজ সহি করি, ব্যবসার মধ্যে হালাল হারাম শিখি, আল্লাহওয়ালাদের সোহবতে যাই, তাহলে আলেমদের সাথে আসি এই কথাটা অর্থবহ হবে। আর না খালি ওই সপ্তাহে একদিন তবলিগ আসলাম আর বছরে একবার নিসাবে চিল্লা দিলাম, মাসে তিন দিন লাগাইলাম, আর কোনো কিছুতে নেই। কোরআন তেলাওয়াত গলত, নামাজও গলত, ব্যবসা বাণিজ্য গলত, স্ত্রীর সাথে মোয়ামালা গলত, বাপ মার খেদমত করে না, বাপ মাকে কষ্ট দেয়, এই তবলিগ দ্বারা কোনো ফায়দা হবে? এর নাম দিন না। দিনের ব্যাপারে বুখারী শরীফে হাদিস আছে, বুখারী শরীফে হাদিস আছে, ও আতু কুল্লাযি হাক্কিন হাক্কাহু, প্রত্যেককে তার হক দাও, বুখারী শরীফের হাদিস। সব দিক খেয়াল রাখতে হবে, আমার বাপের কি হক, আমার মায়ের কি হক, আমার বিবির কি হক, আমার সন্তানের কি হক, আমার ভাই বোনের কি হক, আমার পাড়া প্রতিবেশীর কি হক, আমার সাথে বাসের মধ্যে যে লোকটা বসছে পাশে তার কি হক। শরীয়তে তো হক বয়ান করতে করতে কাউকে বাদ রাখে না। যে লোকটা আপনার পাশের সিটে বসছে 10 মিনিটের জন্য, ওর হক দিছে, ওকে দাওয়াত দাও, ওরে আরামে বসতে দাও, সিট অর্ধেকের বেশি নিও না, অর্ধেক তার জন্য ছেড়ে দাও, দিয়ে ওর ভালো মন্দ জিজ্ঞেস করে ওকে দু চারটা কথা বলে দাও। তার পাও না, তার পাও না। জীব জন্তুর হক আছে, কুকুরকে পানি খাওয়ায় সারা জীবনের গোনা মাফ হয়ে গেছে বুখারী শরীফ। বিড়ালকে না খাওয়ায় মারছে, জাহান্নামে চলে গেছে। জীব জন্তুর হক আছে, এদেরকে আল্লাহর পরিবারের সদস্য বলা হয়েছে, জীব জন্তু, এদেরকে খামাকা কষ্ট দিলে শাস্তি হবে, খামাকা কষ্ট দেওয়া হবে, এদের মাসায়েলও শিখতে হবে। তো বলতেছিলাম ওলামাদের সাথে আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর খুব বড় মেহরবানি। তো আমরা পুরা দিনটা শিখতে চেষ্টা করব, ওলামাদের মজলিসে গেলে পুরা দিন বুঝি আসে, পুরা দিন বুঝি আসে। আর দাওয়াতের কাজ তো করতেই হবে, এই উম্মতের বিশেষ দায়িত্ব। নামাজ, রোজা, হজ, যাকাত আগে সব উম্মত করে গেছে, কিন্তু আগে গোত্র ভিত্তিক নবী ছিল, গোত্র ভিত্তিক নবী ছিল, প্রত্যেক গোত্রের জন্য আলাদা নবী। ওই গোত্র নবী মরে গেছে, পরক্ষণে আল্লাহ আর একজন নাকি নবী বানাই দিচ্ছে, পরক্ষণে। তো উম্মতে দাওয়াত দেওয়া জরুরি ছিল না, মুস্তাহাব ছিল, কিন্তু আমাদের নবী আলাইহিসসালাম চলে গেছেন, এখন আর কেউ কি নবী হবে? এবং সে গোত্র ভিত্তিক নবী কত বছর দাওয়াত দিছে, নূহ আলাইহিসসালাম 950 বছর দাওয়াত দিছে, গোত্রের নবী এত লম্বা দাওয়াত দিছে। আর আমাদের নবী কেয়ামত তক যত জিন ইনসান আসবে 1500 বছর পিছিয়ে যান, সেখান থেকে নিয়ে কি আমাদের পর্যন্ত যত জিন ইনসান আসবে সকল নবী, তাহলে ওনার আরো কত হাজার বছর দাওয়াত দেওয়ার দরকার ছিল, কিন্তু আল্লাহ তা করেন নাই, দরকার নেই, কারণ ওই নবীওয়ালা কাজটা আল্লাহ এই উম্মতের উপরে হাওয়ালা করছে। আমরা নবী না, কিন্তু এটা আমাদের ভাগ্য, আমাদের কেসমত, যে আমরা চাওয়া ছাড়া আখেরি নবীর উম্মত হওয়ার কারণে ওই কাজটা পেয়ে গেছি। হারুন আলাইহিসসালামকে দাওয়াতের কাজে লাগাইতে মূসা আলাইহিসসালামের অনেক ফরিয়াদ করতে হয়েছে, আমাদের জন্য কে ফরিয়াদ করছে? কেউ করে না। আল্লাহ এমনি আমাদেরকে দিয়ে দিচ্ছে, কিন্তু আমরা এটার খুব ফজিলত বুঝতেছি না, এটার গুরুত্ব বুঝতেছি না, এটার দ্বারা এই দাওয়াতের কাজের দ্বারা কিভাবে ইমান তাজা হয়, ইমান মজবুত হয়, আল্লাহর উপরে তাওয়াক্কুল ভরসা মজবুত হয় এবং দিন দুনিয়াতে কায়েম হয়। দাওয়াতের দ্বারা দিন দুনিয়াতে কায়েম হয়। আগের লোকেরা মেহনত করছে, আমরা ইমান পাইছি। তো হিন্দুস্তান, বাংলাদেশটা মূলত হিন্দুস্তানের অংশ, গ্রেট ভারত যে ছিল তার অংশ। আমাদের পূর্বপুরুষরা তালাশ করলে হিন্দু বেরোবে, বিভিন্ন আউলিয়া কেরাম এদেশে এসে দাওয়াত দিয়ে দিয়ে তাদেরকে মুসলমান বানাইছে। এই শাহজালাল ইমান, শাহ মখদুম রাজশাহীর, এরা কত বুজুর্গ শুয়ে আছে, শাহ রাস্তি, শাহ আমানত, এনারা আউলিয়া কেরাম ছিলেন। এনারা সব কেউ ইয়ামান থেকে, কেউ বাগদাদ থেকে, কেউ আরব দেশ থেকে, কেউ মিশর থেকে এদেশে দাওয়াত নিয়ে আসছে। এদেশে তাদের কবর হয়ে গেছে, কবর হয়ে গেছে। রংপুর যান, রংপুর, ওখানে এক বুজুর্গের কবর হয়ে গেছে। জৌনপুরের পিছনে না, জৌনপুরের মূল ব্যক্তি তিনি, উনি জৌনপুর থেকে আসছিলেন, দিল্লি থেকে অনেক দূরে, এদেশে ইসলাম প্রচার করছেন, এদেশে শুয়ে আছেন। আগের লোকদের কুরবানের কারণে আমাদের পূর্বপুরুষরা মুসলমান হয়ে গেছে। আমরা কুরবানি পেশ করলে বিশ্বের আরো লাখো লোক কি হয়ে যাবে, মুসলমান হবে। তারা তো এটাই দুঃখ করতেছে যে আমরা যা কিছু আবিষ্কার করি সব তোমাদের কাছে পৌঁছাই দেই, কিন্তু আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত, নিয়ামতে ইমান, দৌলতে ইমান, এটা আল্লাহ তোমাদেরকে দিয়ে রাখছে, কিন্তু সেটা তোমরা মানুষের কাছে পৌঁছাইতেছ না। তোমরা কেউ ব্যবসা করতে করতে কবরে যেতে দিও, কেউ চাকরি করতে করতে কবরে যেতে দিও, কেউ কৃষি করতে করতে কবরে যেতে দিও, কিন্তু এই আমানত পৌঁছাইতেছ না। নবীজি মাত্র 23 বছর দাওয়াত দিচ্ছে, মাত্র 23 বছর, কিন্তু সারা দুনিয়ার নবী কেন? কোরআন বলছে এটা এই উম্মতের কাজ। কুল হাদিহি সাবিলি আদু ইলাল্লাহ আলা বাসীরা আনা ওয়া মানিত্তাবানি। এই সূরা ইউসুফ, সূরা ইউসুফ, আল্লাহর হাবিব এই আয়াতে ঘোষণা করা হয়েছে যে আপনি বলেন আল্লাহর দিকে দেখা আমার কাজ আর আমার উম্মতের কাজ। শুধু নিজের কাজ কইলেন না, উম্মতকে সাথে নিলেন, এক দুই জায়গা না, কোরআনে বহু জায়গায় এই কাজটা আমাদের কাজ উল্লেখ করা হয়েছে। এবং নবীজি জীবনে বহু সময় এটা যে আমাদের কাজ, শুধু আলেম না পুরো উম্মতের কাজ বলে গেছেন। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, হে আমার উম্মত, তুমি আমার একটা বাক্য জানো, এটা আল্লাহর বান্দাদের মধ্যে পৌঁছাও, তোমার এই এক বাক্যের দ্বারা হাজারো লোক ইমান নিয়ে আসবে। এই একটা বাক্যের জন্য সে হন্য হয়ে ঘটতেছে, সে সত্যকে খুঁজতেছে, পাইতেছে না, তোমার এই একটা কথার ওসিলায় হেদায়ত পাবে। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা বাক্য জানো, একটা বাক্য জানলে সে কি আলেম হয়? আলেম হয় না। তো তাকেও বলতেছে তাবলিগ কর, দাওয়াত দাও, তাহলে কে বাদ থাকলো? কেউ বাদ নেই। এই কাজ সবার উপরে, আলেম আলেম না, সবার উপরে এই কাজ। আর বিদায় হজে তো নবীজি এত গুরুত্ব দিচ্ছেন এই কাজটার উপরে, বিদায় হজে বিভিন্ন জায়গায় খুতবা দিচ্ছেন, সেখানে বলেছেন ফালিবাল্লিগি শাহিদুল গায়ব, 1.5 লক্ষ সাহাবায়ে কেরাম ছিলেন বিদায় হজে, কত সাহাবী ছিলেন? 1.5 লক্ষ সাহাবায়ে কেরাম ছিলেন। তাদেরকে বললেন তোমরা যারা আমার কথাগুলো শুনছ, শুনলা, আমার থেকে দিন শিখলা, তোমরা দুনিয়াবাসীর কাছে এই কথাগুলো পৌঁছায় দাও। তাদেরকে দায়িত্ব দিয়ে গেলেন নবীজি, এগুলো দুনিয়াবাসীর কাছে পৌঁছায় দাও। এই দায়িত্ব দেওয়ার সময় নবীজি ওই সাহাবায়ে কেরামের মধ্যে যারা আলেম তাদেরকে বাছনি করেন নাই, বাছনি করে আল্লাহ তা খিমান মধ্যে নিয়ে এই দেওয়া এই কথাটা বলেন নাই, আম ভাবে বলছেন। তোমাদের প্রত্যেককে বলছি তোমরা আমার কথাগুলো দুনিয়াবাসীর কাছে পৌঁছায় দাও, পৌঁছায় দাও। এই কথা বলা পরে নবীজি আর কয়দিন বাঁচছিলেন? দুই মাস বাঁচছিলেন। বিদায় হজে করে কতদিন বাঁচছিলেন? দুই মাস। জিল হজে হজ করলেন, মহরম সফর, দুই মাস বাঁচছিলেন। পয়লা রবিউল আউয়াল সোমবার চলে গেল। আপনারা শুনেন বারো তারিখ, বারো তারিখ এটা একটা ভুয়া কথা। হুজুরের জন্মের তারিখ হল আট রবিউল আউয়াল সোমবার। জন্মের তারিখ কত? আট রবিউল আউয়াল সোমবার। আর দুনিয়াতে চলে যাওয়ার তারিখ পয়লা রবিউল আউয়াল সোমবার। একটা দুর্বল মতবাদ আছে দোসরা রবিউল আউয়াল। আল্লাহ ভালো জানে বারো কোত্থেকে আসলো, হয়তো কিতাবে লিখছিল এক অবলিক দুই, হ্যাঁ রবিউল আউয়াল সোমবার, এক অবলিক দুই, ছাপতে ছাপতে অবলিক গেছে, গায়েব হয়ে গেছে, অবলিক গায়েব হয়ে গেছে, আর বারো হয়ে গেছে। বারোর সাথে ইসলামের কোন সম্পর্ক নেই, কোন সম্পর্ক নেই। এই ব্যাপারে কারো বিস্তারিত জানতে হলে আমার লেখা প্রায় চল্লিশখানা কিতাব আছে, চল্লিশখানা কিতাব আছে। একটা কিতাবের নাম হল ইশাআতুস সুন্নাহ, এর মধ্যে আমি অনেকগুলো হাদিস দিয়ে এটা প্রমাণ করছি যে আট তারিখে জন্ম আর পয়লা রবিউল আউয়াল সোমবার মৃত্যু। তো হুজুরের অফাতের পরে সাহাবায়ে কেরাম দুনিয়ায় ছড়াই পড়ছিল, দুনিয়ায় ওদিকে চীন পর্যন্ত চলে গেছে, ওদিকে রাশিয়া পর্যন্ত চলে গেছে, ওদিকে আটলান্টিক মহাসাগরের তীরে চলে গেছে, আলজেরিয়া, নাইজেরিয়া, মরক্কো, সাহাবায়েরা ছড়াই পড়ছে। এই দেড় লক্ষ সাহাবায়েরাম, এর মধ্যে মাত্র দশ হাজার সাহাবায়েরামের কবর পাওয়া যায় মক্কা মদিনায়, আর বাকিরা দাওয়াত নিয়ে কে কোথায় চলে গেছে, অনেকের আর দেশে ফেরা হয় নাই, তাদের কবর দুনিয়ায় ছড়াই ছিটাই আছে। আফ্রিকার একটা গ্রামের নাম সাহাবা, গ্রামের নাম কি? সাহাবা। এই নাম কেন হল? ওই এক গ্রামে নয়জন সাহাবীর কবর আছে, এক গ্রামে। এইভাবে তারা নবীজির কথাগুলো দুনিয়াতে ছড়াই দিছিল, যে কারণে আজকে আপনি দুনিয়ার যেখানে যাবেন ইনশাআল্লাহ মুসলমান পাবেন। আগের লোকদের কুরবানির কারণে দুনিয়ার যেখানে যাবেন কি আছে? মুসলমান আছে, আগের লোকদের কুরবানি। আমাদের কুরবানিটা সেই সেই তুলনায় হইতেছে না। এই গুটি কতক লোক হাতে গোনা কিছু লোক টুকটাক মেহনত করতেছে, এ তো সব মুসলমানের কাজ, কয়েকজন করার কাজ না, এটা সমস্ত মুসলমানের কাজ, আলেম আলেম না, সবার কাজ, পুরুষ মহিলা সবার কাজ। হযরত ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি একটা কথা বলতেন এই দাওয়াতের ব্যাপারে, দাওয়াতের ব্যাপারে হযরত দ্বিতীয় হযরত ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি কথা বলতেন, মূল্যবান কথা। উনি বলতেন দাওয়াতের উদাহরণ হল আগুনের মতো, কেমনে কাঁচাগোস্ত যদি তোমার পাকাইতে হয় তো আগুনের সোয়াবাতে আনতে হবে। কাঁচা গোস্ত যদি পাকাইতে হয় আগুনের সোয়াবাতে আনতে হবে, আর না জীবনও এটা পাকানো হবে না, খাওয়া হবে না। আবার পাকানো গোস্ত যদি কয়েকদিন দেখে খাইতে হয়, পাকানো গোস্ত আগে তো ফ্রিজ ছিল না, তো পাকানো গোস্ত যদি হেফাজত করতে হয়, কয়েকদিন রাখতে হয়, তো এটাকে আগুনের সোয়াবাতে আনতে হবে। প্রত্যেক অর্থে একটা আগুনের সোয়াবাতে আনবেন, এইভাবে এক সপ্তাহ খেতে পারবেন। তাহলে কাঁচাটা পাকাইতে গেল আগুন, পাকানোটা ঠিক রাখতে গেল আগুন। কি বুঝাইলেন এর দ্বারা? কাফের হলো কাঁচা গোস্ত, আর মুসলমান হলো পাকানো গোস্ত। কাফেরদের হেদায়েত পাইতে হলে দাওয়াত লাগবে, কাফেরদের হেদায়েত পাইতে হলে দাওয়াত লাগবে, আবার মুসলমানদের মুসলমানিত্ব ঠিক রাখতে হলে দাওয়াত লাগবে। দাওয়াত যদি না দেয় তো সেও চলে যাবে কবরে, তার দিনদারিও কবরে চলে যাবে, তার খানদানে আর দিন থাকবে না, তার খানদানে আর দিন থাকবে না। বিধর্মীদের মুসলমান বানাইতে গেলেও দাওয়াত লাগবে। আমরা ইসলাম নিয়ে টিকে থাকব, টুপি দাড়ি নিয়ে টিকে থাকব, মজবুত ইমান নিয়ে টিকে থাকব, তার জন্য কি লাগবে? দাওয়াত লাগবে। এটা উনি বুঝাইছে যে দাওয়াতের উদাহরণ আগুনের মতো, আগুন ছাড়া কাঁচা গোস্ত পাকানো যায় না, পাকানো গোস্ত রাখা যায় না। ঠিক এই দাওয়াত থাকলে দলে দলে কাফেররা মুসলমান হবে, আমাদের ইসলামও মজবুত হবে, আমরা লটর পটর মুসলমান হব না। এখন তো আমাদের ইমান কচুর পাতার পানি, কয়েক টাকা যদি লাভ দেখি তো মিথ্যা কথা বলতে কোনো অসুবিধা নেই, দেখি যে একটু মিথ্যা কথা বললে 50 টাকা লাভ বেশি হয় তো বলে দিচ্ছি। ইমানের পিছনে মেহনত হয়, মেহনত যদি হয় তখন তার ইমান কেনা সম্ভব হয়। এই জন্য ভাই তিনও কাজ করতে হবে, তাবলিগ তালিম তাজকিয়া তিনও কাজ করতে হবে। তাবলিগের দ্বারা দিন প্রসার পায়, ইমান মজবুত হয়, ইমান আমলের জজবা পয়দা হয়, তালিমের দ্বারা আমলের বডি তৈরি হয়, আমলের বডি আত্মশুদ্ধির দ্বারা ওই বডির মধ্যে রূহ পয়দা হয়, ইখলাস তাসিয়ে নিয়ত। আত্মশুদ্ধির দ্বারা কি হয়? আপনি যে নামাজ পড়তেছেন তা মুর্দা নামাজ, ওই মুর্দা নামাজের মধ্যে এখলাস আসবে, তাসিয়ে নিয়ে আসবে, জাতা নামাজ হয়ে যাবে, জিন্দা নামাজ হয়ে যাবে। তো দিন প্রসার করাও জরুরি, আর আমরা টিকবো না, টিকতে পারবো না। আবার আমল করাও জরুরি, আবার সে আমলের মধ্যে রুয়ানাও জরুরি। কোন কোন বুজুর্গ উদাহরণ দিচ্ছেন, তাবলিগ বা দাওয়াত হল হাল চাষ, ওনারা এইভাবে উদাহরণ দিচ্ছেন। আর তালিম হল ফসল লাগাইলে, ধান লাগায় না, আর তাসকিয়া হল ধানটা ঘরে নিয়ে আসলে, ধানটা এখলাস না হলে ওই আমলটা কি আমল নামায় আসে? তো হাল চাষও লাগবে, ফসলও লাগাইতে হবে, আবার সেই ফসল ঘরেও আনতে হবে। এর জন্য তিনও মেহনতের সাথে জুড়ে থাকতে হবে। কাজে আমরা যারা বলতেছি ওলামাদের সাথে আছি, আমরা যেন ওলামাদের মজলিসে যাই এবং তিনও কাজের জন্য কম বেশি সময় ব্যয় করি। আমরা সবাই রাজি আছি? আল্লাহ তৌফিক দান করুন। সর্বশেষ একটা কথা বলে শেষ করতেছি, মাওলানা সাদ সাহেব আল্লাহ ওনাকে রুজু করার তৌফিক দান করুক। ওনার সাথে পুরা দুনিয়ার ওলামাদের যে ইখতিলাফ, এটা আলমে সুরা নিয়ে না, ওটা মৌলিক না। কেউ মনে করে যে উনি আমিরের পক্ষে আর হুজুররা হল আলমে সুরা, আরে দুটোটাই ঠিক আছে। হাদিস কোরআনে আমিরও পাওয়া যায়, সুরাও পাওয়া যায়, ওটা নিয়ে কিন্তু মৌলিক মতবিরোধ না। ওটা নিয়ে কি না, মূল মতবিরোধ হল আগের তিন মুরব্বী কোরআন হাদিস থেকে কোরআন হাদিসের আলোকে কাজের যে পদ্ধতি বের করছিলেন, যেটা ওই জামানার সমস্ত আলেমরা সমর্থন দিছিল। মাওলানা শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ, তার শায়খ খলিল আহমদ সাহারানপুরি, মুফতি কিফায়াতুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাই, মাওলানা আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাই, শাইখুল ইসলাম মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাই, এই সমস্ত বুজুর্গানা দিন ওটাকে সমর্থন দিয়েছিলেন। হ্যাঁ, খোরা হাতে আলোকে ঠিক। হযরত মালা ইলিয়াস রহমাতুল্লাহকে বলছেন, আপনি যেভাবে মেহনত করতেছেন এটা কোরআন হাদিস অনুযায়ী ঠিক, আপনি যে তরিকা বের করছেন, আপনার আল্লাহ আল্লাহ ইলহাম করছে আপনার কলবে, এটা ঠিক, কোরআন হাদিসের সাথে কোন সংঘর্ষ নেই। আগের তিন মুরব্বীর কাজ ওই যুগের সমস্ত বড় বড় ওলামায়ে কেরাম দ্বারা সমর্থিত ছিল, সমর্থিত ছিল। ইনি এসে বলতেছেন, ইনি অত বড় আলেম না, উনি কোন বড় জায়গায় পড়াও নাই, ওই মার্কাজে কিছু পড়াশোনা করছেন, কোনো দেওবন্দ যায় নাই, সাহারানপুরেও যায় নাই। ইনি বলতেছে আগের তিন মুরব্বীর কাজ কোরআন হাদিস অনুযায়ী হয় নাই, সুন্নত তরিকায় হয় নাই, আমি এগুলোকে সুন্নত তরিকায় আনার জন্য চেষ্টা করতেছি। কি আশ্চর্য কথা, যে কাজটা তিন মুরব্বী করে গেল এবং ওই জামানার সমস্ত বড় আলেমরা সমর্থন দিল, কেউ আপত্তি জানাইল না। মাওলানা থানবীর মতো লোক আপত্তি জানাইল না, মাওলানা মাদানির মতো লোক আপত্তি জানাইল না। ইনি তাদের তুলনায় ছাত্র হওয়ার উপযুক্ত না। ইনি করতে ওই তিন মুরব্বী যেভাবে করে গেছে তা সুন্নত অনুযায়ী হয় নাই, আমি এটাকে সুন্নত অনুযায়ী করার চেষ্টা করতেছি। এই কথা বলে উনি তপকাওয়ারি মেহনত উঠাই দিচ্ছেন, তপকাওয়ারি মেহনত ইসলামে নেই। তোমরা হাদিসে তপকাওয়ারি মেহনত পাই, হুজুরের তপকাওয়ারি লোকদেরকে কখনো ব্যবসায়ের দিকে ডাকছেন, কখনো সময় নেতাদেরকে ডাকছেন, তপকাওয়ারি মেহনত আমরা হাদিসে পাইতেছি, উনি উঠাই দিচ্ছে না কোন তপকাওয়ারি মেহনত নেই, না নাকি কোরআন হাদিসে নেই ভরা। তারপর আগে ঘরে ঘরে দেয় দাওয়াত দেওয়া হয়তো, ঘরে ঘরে এটা উঠাই দিছে। তো ঘরে ঘরে দাওয়াত দেওয়া সুন্নত না, দাওয়াত দিয়ে আগে মসজিদে আনো তারপরে দাওয়াত দাও, এটাও গলত কথা। নবীজি মসজিদে এনে দাওয়াত দিতেন? নবীজি তো ঘরে ঘরে দেয় দাওয়াত দিতেন, মহল্লায় মহল্লায় দেওয়া দাওয়াত দিতেন। মদিনার লোকেরা যে মুসলমান হল হজের টাইমে, তাদেরকে তো মিনায় দাওয়াত দিচ্ছেন নবীজি, কোন মসজিদে তো দাওয়াত দেন নাই, মিনার এক ময়দানে তাদেরকে দাওয়াত দিচ্ছেন। তাহলে ঘরে ঘরে যায় দাওয়াত দেওয়া সুন্নতের বরখেলাফ, তা কোথায় পাইল উনি? এই টাইপের অনেকগুলো পরিবর্তন করছেন উনি, অনেকগুলো পরিবর্তন করছেন, যেগুলো দুনিয়ার কোন আলেম সমর্থন দিচ্ছে না। যে আপনি যেটাকে সুন্নত অনুযায়ী কইতেছেন এটা আসলে সুন্নতের সাথে মিল নেই, আগের তিন মুরব্বী যা করে গেছে ওটা কোরআন হাদিসের সাথে মিল আছে, আপনার একটা মিল নেই, আপনি একা কইলে হবে? আপনি কি এত বড় আলেম হয়ে গেছেন? মূল মতবিরোধ কিন্তু এই জায়গাটায় যে তবলিগের তরিকা পাল্টাই দিছে, তবলিগের নাহাজ, তবলিগের যে ধারা
কর্ম পদ্ধতি এটা ইনি পাল্টাই দিচ্ছেন, এটা পাল্টাই দিচ্ছেন। মূল মতবিরোধ এই জায়গায়, এই যে পাল্টাই দিচ্ছেন আগেরটা ভুল ধরে এটা পাল্টাই দিচ্ছেন, এটা কোন আলেম সমর্থন দিচ্ছে না, না আপনারটা ঠিক না আগেরটা ঠিক। এটা আমার বলার উদ্দেশ্যই, আপনারা মাশাআল্লাহ তবলিগ তবলিগের সাথে জুড়ে আছেন, ইনশাআল্লাহ বাকি দিন দিকেও করবেন, ঠিক না? ইনশাআল্লাহ সবাই করবেন, কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে আগের তিন মুরব্বীর সময় কিভাবে করছেন, ওই ধারাকে জিন্দা করেন। ইনি কোন কোনটা পাল্টাইছে, কোন কোনটা পাল্টাইছে, এইগুলো বাদ দেন, এইগুলো পরিহার করেন। ওনার শ্বশুরের মাদ্রাসা থেকে ফতোয়া আসছে, আমার কাছে কপি আছে, ওনার শ্বশুরের মাদ্রাসা যেটা সাহারানপুর ফতোয়া আসছে, আগের তিন মুরব্বীর ধারায় কাজ হবে। সাহারানপুর মাদ্রাসায় আগের তিন মুরব্বীর ধারায় কাজ হবে এবং ফাজাইলে আমাল পড়া হবে, মাওলানা সাহার সাহেবের ধারায় মেহনত হবে না এবং মুনতাকাব হাদিস পড়া হবে না। ওনার শ্বশুরের মাদ্রাসায় সমস্ত ওলামায়ে কেরামের সমন্বয় একটা মজলিস হয়েছে, সেখানে এই সিদ্ধান্ত হয়েছে আগের তিন মুরব্বীর ধারায় কাজ হবে এবং মুনতাকাব হাদিস পড়া হবে না। পরিষ্কার কথা, মুনতাকাব হাদিস পড়লে তো মানুষ গোমরা হয়ে যেতে পারে, কারণ ফাজাইল আমালে হাদিসের ব্যাখ্যা দেওয়া আছে, হাদিসের ব্যাখ্যা দেওয়া আছে, কেউ গোমরা হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু মুনতাকাব হাদিসে শুধু হাদিস তর্জমা, হাদিস তর্জমা, এটা পড়ে আপনি তো বুঝবেন না কিছু, শুধু হাদিসের তর্জমা পড়ে হাদিস বোঝা যায় না। আমি বুখারেশ্বরে পড়াই, অনেক ব্যাখ্যা করার পরে বুঝিয়ে আসি, আমি এখন একটা হাদিস কই আর আপনাদেরকে এক বছর টাইম দেই, আপনারা অর্থ করেন, কাউকে জিজ্ঞাসা করবেন না, আপনি নিজেই অর্থ করেন। এক হাদিস আসছে, নবীজি বলছেন তোমাদের কেউ যেন অন্যের খেতে পানি না দেয়, তোমাদের কেউ যেন অন্যের খেতে পানি না দেয়, লা ইয়াসকিয়ান্না আহাদুকুম মা আহু যারা গাইরিহি। একটা হাদিস আপনাদের শুনাইলাম, অর্থ বলবো না আমি এখন, আপনারা অর্থ বলেন তো কি এর অর্থ হইতে পারে, কি অর্থ? অন্যের খাতে পানি দেওয়া নিষেধ, তারা ইকরামুল মুসলিমিন হলো, এটা নিষেধ হবে কেন? অন্যের খাতে পানি দিলে বুঝাইতেছিলাম যে শুধু তর্জমা দিয়ে হাদিস বোঝা যায় না, এই জন্য ফাজাইলে আমালে জাকারিয়া রহমাতুল্লাহ শুধু তর্জমা লেখেন নাই, ব্যাখ্যা দিয়ে দিছে, কেউ গুমরা হওয়ার সম্ভাবনা নেই। আর এই কিতাবে কোনো ব্যাখ্যা নেই, খালি হাদিস তর্জমা, খালি হাদিস তর্জমা, এটা দিয়ে হাদিস বোঝা সম্ভব পার না, গোমরা হওয়ার সমূহ আশঙ্কা আছে। এই জন্য ওনার শ্বশুরের মাদ্রাসা থেকে যে ফতোয়া দেওয়া হয়েছে সেখানে মুনতাকাব হাদিস পড়তে মানা করা হয়েছে। আমার কথাটা আপনারা বুঝছেন? কাজে আগের তিন মুরব্বীর ধারায় কাজ হবে এবং ফাজাইলে আমাল পড়বেন, এইভাবে তবলিগের কাজকে আরো জোরদার করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, আমরা সবাইকে রাজি আছি, আল্লাহর রাস্তায় সময় দিতে রাজি আছি, আল্লাহ সবাইকে কবুল করুক, সবাইকে কবুল করুক। যে কেউ দিনের জন্য সময় বের করবে আল্লাহ তার দিলকে ধনী করে দিবে, তার অভাব অভিযোগকে দূর করে দিবে। আর যে সময় দিবে না আল্লাহ তার দুই হাত কাজে পরিপূর্ণ করে দিবে এবং তার অভাব অভিযোগ কোনদিনও মিটবে না। আল্লাহ দিনের জন্য যে সময় বের করবে না, তার অভাব কোনদিনও মিটবে না। লাখ টাকা কামাবে কিন্তু 20 তারিখের পরে এক পয়সাও নেই। এই জন্য এই কাজ হক সত্য, এটা নিয়ে দুনিয়ার কোন হকানি আলেমের মত বিরোধ নেই। ইলিয়াস রহমাতুল্লাহ যে তাবলিগের কাজ যেভাবে চালু করে গেছেন, এটা যে সত্য বর হক, এই ব্যাপারে দুনিয়ার কোন হকানি আলেমের মত বিরোধ নেই। কাজে এটাকে নূহ আলাইহিস সালামের কৃষ্টি মনে করে আজীবন আমাদের এর সাথে জুড়ে থাকতে হবে। হ্যাঁ, সেই সাথে তালিমের জন্য কিছু সময় দিতে হবে, আল্লাহ আলাদের সহবাতেও কিছু সময় দিতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করেন। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ মুহাম্মাদুন নবী। ربنا لا تزغ قلوبنا وهب لنا من لدنك يا حي يا قيوم اصلح لنا شأننا ولا تكلنا إلى أنفسنا ربنا تقبل منا إنك أنت السميع وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين